বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, 16 জানুয়ারি, 2 মাঘ এবং ফার্সি 26 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstodaybangla। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে পাহাড়ি জনপদে পর্যটন শিল্পের বিকাশ খুলেছে সম্ভাবনার দুয়ার, এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে শুনবেন ইরানি গল্প ও প্রবাদের গল্প শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠান। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাগুলো জানিয়ে দেয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। হুথিদের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের স্বার্থে আঘাত হানার প্রতিশোধ নিতে সিরিয়ায় আইএস এবং ইরাকে মোসাদের ঘাঁটিতে আইআরজিসির হামলা। বাংলাদেশের নয়া স্বাস্থ্যমন্ত্রী লাইসেন্সবিহীন ক্লিনিক হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন, নির্দেশ অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি। এবং ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে সবচেয়ে বড় চোর বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা একটি মহান কাজে হাত দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই। তিনি বলেছেন হুথিরা সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় জিহাদে নেমেছে, এই জিহাদে বিজয় আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি আজ তেহরানে সারা দেশের জুমার নামাজের খতিব ও সর্বোচ্চ নেতার প্রতিনিধিদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এই আশা প্রকাশ করেন। সর্বোচ্চ নেতা বলেন ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় যে ভয়াবহ অপরাধযজ্ঞ চালাচ্ছে তা মুসলিম অমুসলিম নির্বিশেষে বিশ্বের সব মানুষ এক বাক্যে স্বীকার করছে। তিনি বলেন ইসরায়েল যতটা নৃশংসতা ও পাশবিকতা দেখাচ্ছে তত বেশি পরাজিত হচ্ছে ও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আসন্ন সংসদ নির্বাচন সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন নির্বাচনে ভোট দেওয়া শুধু জনগণের দায়িত্ব নয়, এটি তাদের অধিকারও। স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের অধিকার এবং সেই অধিকার আদায় করে নেওয়া উচিত। ইরানের কেরমান ও রাস্ক শহরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় জড়িত সিরিয়াভিত্তিক সন্ত্রাসীদের কয়েকটি আস্তানার পাশাপাশি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গুপ্তচরবৃত্তির ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আজ ভোররাতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয় প্রথমে সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস এর আস্তানাগুলো শনাক্ত করে সেগুলো লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলায় জঙ্গিদের আস্তানাগুলো ধ্বংস হয়ে যায়। ইরানের কেরমান শহরে গত 3 জানুয়ারির যে সন্ত্রাসী হামলায় প্রায় 100 মানুষ নিহত হয় তার দায়িত্ব স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী দায়েশ। কেরমানের হামলার কয়েকদিন পর ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাস্ক শহরের একটি থানায় এক সন্ত্রাসী হামলায় 11 পুলিশ কর্মকর্তা নিহত ও অপর অন্তত 6 জন আহত হন। ইরানের কেরমান শহরে গত 3 জানুয়ারির যে সন্ত্রাসী হামলায় প্রায় 100 মানুষ নিহত হয়। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার পর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে চালানো হামলায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে বিশেষ করে ইরানে গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসী হামলা পরিচালনার কাজে ওই ঘাঁটিটি ব্যবহৃত হচ্ছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আমেরিকা ও ব্রিটেনকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এখনই ইয়েমেন যুদ্ধ বন্ধ করার কথা বলেছেন। গতকাল রাজধানী তেহরানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সুব্রমণিয়ামের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য ইরান অত্যন্ত জোরালো ভাষায় আমেরিকা এবং ব্রিটেনকে হুঁশিয়ার করছে। একই সঙ্গে গাজা যুদ্ধ বন্ধ করার জন্য দখলদার ইসরায়েল এবং আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা একদিকে যুদ্ধ বন্ধের কথা বলছে, অন্যদিকে হামলা চালাচ্ছে। তিনি আমেরিকার সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, আমেরিকা নিজেই যেখানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সৃষ্টি করেছে, তারা সেখানে এই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার দাবি করতে পারে না। মার্কিন কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইয়েমেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে আমেরিকার একটি কার্গো জাহাজে অ্যান্টি শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। লোহিত সাগরের ইয়েমেন উপকূলের কাছে ওই হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে অব্যাহত গণহত্যা চালিয়ে আসছে তার প্রতি আমেরিকা অকুণ্ঠ সমর্থন দিচ্ছে। এর প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মার্কিন জাহাজে হামলা চালাল। এদিকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের পলিটব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, এডেন উপসাগরের বাবল মান্দে প্রণালী দিয়ে আমেরিকা ও ব্রিটেনের সেনারা আর চলাচল করতে পারবে না। আমেরিকা ও ব্রিটেন সম্প্রতি ইয়েমেনের উপর আগ্রাসন চালানোর পর এই ঘোষণা দিলেন বুখাইতি। তিনি বলেন, নতুন বিস্ময় দেখানোর জন্য তাদের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র সক্ষমতার উন্নতি ঘটাচ্ছে। শিগগিরই এই চমক দেখানো হবে বলে তিনি জানান। বুখাইতি আরও বলেন, প্রতিরোধ ফ্রন্ট এ অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের নয়া স্বাস্থ্যমন্ত্রী লাইসেন্সবিহীন ক্লিনিক হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন। নির্দেশ অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। তিনি বলেন, মালিকরা নিজেরাই যদি লাইসেন্স ছাড়া ক্লিনিক হাসপাতাল বন্ধ না করে তাহলে কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে তিনি এই নির্দেশ দেন। মন্ত্রী বলেন, লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী আমি নিজেও, সুতরাং আমি কখনোই এ বিষয়ে ছাড় দেব না। আপনারা জানেন, এরই মধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান কঠোর থাকবে, তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না। শিশু আয়ানের মৃত্যু প্রসঙ্গে সামন্ত লাল সেন বলেন, শিশু আয়ানের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। আয়ানের মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যতটুকু জানি, আগামীকালই আয়ানের মৃত্যুর ঘটনা গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। চিকিৎসা যদি কোনো অবহেলা থাকে তাহলে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
তবে আমি এ ধরনের কার্যক্রমের একদম কমপ্লিটলি বিরোধী। কোনো অবৈধ কিংবা যাদের অনুমোদন নাই সেই সমস্ত ক্লিনিকের এগেইনস্ট এতে কোনো ছাড় দেওয়া হবে না।
এর আগে ছেলের মৃত্যুর সুষ্ঠু বিচার সহ 4 দফা দাবি নিয়ে নতুন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেনের সঙ্গে দেখা করেছেন শিশু আয়ানের বাবা ও তার পরিবারের সদস্যরা। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশের চৌবাহার বন্দর উন্নয়ন সহ ভারতের সঙ্গে ইরানের স্বাক্ষরিত চুক্তিগুলো অতি দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে। ইরান সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল তেহরানের প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি নয়াদিল্লির প্রতি এই আহ্বান জানান। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় চুক্তিগুলো বাস্তবায়নে দেরি হলে সেজন্য দায়ী দেশের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের কৌশল নির্ধারণেরও আহ্বান জানান। এদিকে সাক্ষাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে তাঁর দেশের স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়ন করতে নয়াদিল্লির আগ্রহের কথা জানিয়েছেন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে সবচেয়ে বড় চোর বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সচিবালয় নবান্নে আজ তিনি ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ববাদী বিজেপিকে সবচেয়ে বড় চোর বলে কটাক্ষ করেছেন। তিনি আজ মঙ্গলবার রাজ্য সচিবালয় নবান্নে ওই মন্তব্য করেন। মমতা বলেন, বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে চোর চোর চোর, কিন্তু ওরা সবচেয়ে বড় চোর।
অলি গলি মে শোর হে, বিজেপি কা সব চোর হে, বড় বড় ডাকা, বড় বড় গুন্ডা, বড় বড় ক্রিমিনাল এজেন্সিদের প্রোটেকশনে আজ, এজেন্সিদের আজ বাঁচাচ্ছে।
তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মমতা সাফাই দিয়ে বলেন, আমার পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল কেটে যেতে পারে, একটা ছোট্ট ঘটনার জন্য নিশ্চয় সবাই খারাপ নয়। আজ পর্যন্ত আমায় যদি কেউ বলে আমি চায়ের দোকানে খেয়ে এক পয়সা দিইনি, তাহলে আমি সব ছেড়ে দেব। বাড়ি বাড়ি পানি সরবরাহ প্রকল্প প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের দাবিকে খারিজ করে দিয়ে মমতা বলেন, ওরা বিবৃতি দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, বাড়ি বাড়ি জল কে পৌঁছে দিচ্ছে, ওদের জিজ্ঞাসা করুন টাকা দিয়ে জমি কে কিনে দিচ্ছে, রাজ্য সরকার রক্ষণাবেক্ষণ করছে কে, রাজ্য সরকার, আমাদের অংশ হলো সব মিলিয়ে 75%, কিন্তু আমাদের জিএসটির টাকা থেকে ওরা দিচ্ছে মাত্র 25%, তাতে বাড়ি বাড়ি জল পৌঁছে গেল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আবারও গাজা প্রসঙ্গ। গাজায় হামাসের হামলায় আরও 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের হামলায় ওই 5 ইসরায়েলি সেনা নিহত হয়। কাসাম ব্রিগেড আজ এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়েছে, গাজার পূর্ব খান ইউনুসে টানেলের ভেতর থেকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত হয়। ইহুদিবাদী সেনারা সাঁজোয়া যান নিয়ে ওই টানেলের প্রবেশ মুখের দিকে যাওয়ার চেষ্টা করছিল, ওই সময় তাদের লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত হামাসের যোদ্ধাদের হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। তবে দখলদার ইসরায়েল সরকার জনরোষ বৃদ্ধির আশঙ্কায় সেনার হতাহতের সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না। তেলাবিবের কাছে ফিলিস্তিনিদের সম্মিলিত প্রতিশোধমূলক হামলার প্রশংসা করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার স্বাভাবিক জবাব এটি। গতকাল তেলাবিবের কাছে রানানার শহরের ফিলিস্তিনিদের সম্মিলিত হামলায় 2 ইহুদিবাদী ইসরায়েলি নিহত এবং 20 জন আহত হয়। কয়েকজন ফিলিস্তিনি ছুরি দিয়ে হামলা চালালে এবং গাড়ি চাপা দিলে এসব ইহুদিবাদী হতাহত হয়। সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া বিবৃতিতে হামাস ওই হামলার কথা নিশ্চিত করে বলেছে, গাজা এবং পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে আমাদের বীর দৃঢ়চেতা ফিলিস্তিনি জনগণ ওই হামলা চালিয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় কমিটির সদস্য নাবিল কাউক বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত অবস্থানে রাখার জন্য তাঁর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখা হবে। দক্ষিণ লেবাননে দখলদার ইহুদিবাদী সেনাদের হামলায় শহীদ হিজবুল্লাহর এক সদস্যের স্মরণসভায় তিনি ওই কথা বলেন। নাবিল কাউক বলেন, বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধ না করার বিষয়ে যে আবেদন জানিয়েছে তা প্রকৃতপক্ষে ইসরায়েলের স্বার্থ রক্ষা করে। গাজায় ইসরায়েলের আগে আগ্রাসন বন্ধ না হলে আমেরিকা এবং অন্য সব দেশের কূটনৈতিক উদ্যোগ প্রকৃতপক্ষে অর্থহীন। তিনি বলেন, ইসরায়েলকে বিব্রতকর অবস্থা থেকে মুক্ত করার জন্যই আমেরিকার এসব তৎপরতা, কিন্তু হিজবুল্লাহ ইসরায়েলকে পরাজিত অবস্থানে রাখার জন্য যুদ্ধ অব্যাহত রাখবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রায় 2,000 ইসরায়েলি বসতি স্থাপনকারী আজ বিক্ষোভ করেছে বলে আল জাজিরা খবর দিয়েছে। আল জাজিরা আরও জানিয়েছে, ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা ইসরায়েলি পার্লামেন্ট নেসেট এবং অধিকৃত কুৎসে নেতানিয়াহুর কার্যালয়ের সামনে সমবেত হয়। বিক্ষোভকারীরা নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি মন্ত্রিসভার অপসারণ দাবি করে। গতকালও বিক্ষুব্ধ বসতি স্থাপনকারীরা তেল আবিব এবং ইহুদিবাদী শহর বেইরিতে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে। তারা গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর হাতে আটক ইহুদিবাদী বন্দীদের মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানায়। ল্যাটিন আমেরিকার দেশ চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, গত 3 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি নির্বিচার বোমা হামলার শিকার গাজা উপত্যকার পরিস্থিতি 1945 সালের বার্লিন পরিস্থিতির চেয়েও ভয়াবহ। তিনি জার্মানির রাজধানী বার্লিনের পতনের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের প্রতি ইঙ্গিত করে ওই মন্তব্য করেন। চিলির প্রেসিডেন্ট বলেন, গাজার প্রায় সব বাড়িঘর ধ্বংস হয়েছে এবং প্রায় 15 লাখ অধিবাসীর রাতে মাথা গোজার ঠাঁই নেই। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধের 100 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনও এই যুদ্ধের সমাপ্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর বিভিন্ন কারণ বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, এটি পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার।
অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধের 100 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনও এই যুদ্ধের সমাপ্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কানাডিয়ান চিন্তাবিদ মাইকেল ব্রেচার তার ক্রাইসিস ইন ওয়ার্ল্ড পলিটিক্স বইয়ে একটি সংকটকে এমন একটি পরিস্থিতি হিসেবে সংজ্ঞায়িত করেছেন, যেখানে দেশের গুরুত্বপূর্ণ মূল্যবোধ এবং স্বার্থ হুমকির সম্মুখীন হয়, এবং যখন সংকট দেখা দেয় তখন সরকারগুলো বিশ্বায়নের নীতির মুখোমুখি হয়। মাইকেল ব্রেচার সংকটের তীব্রতা এবং ব্যাপ্তি নির্ধারণের জন্য 6টি সূচক বিবেচনা করেছেন। সেগুলো হলো ভূকৌশলগত গুরুত্ব, সংকটের বিষয়, বিভিন্ন পক্ষের মধ্যে সহিংসতা, পক্ষগুলোর বহুত্ব, ভিন্নতা এবং বৃহৎ শক্তিগুলোর হস্তক্ষেপের মাত্রা। গাজার যুদ্ধ সম্পর্কে মাইকেল ব্রেচারের তত্ত্বের প্রয়োগ করলে দেখা যাবে যে প্রাথমিক ধারণার বিপরীতে যুদ্ধ চলতে থাকবে এবং এর শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রথম কারণ হলো গাজার ভূকৌশলগত গুরুত্ব। গাজা একটি ছোট উপত্যকা যেটি অধিকৃত ফিলিস্তিনের আশপাশে অবস্থিত এবং পশ্চিম এশিয়া অঞ্চলে প্রতিরোধের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এই গাজা ইহুদিবাদী শাসকের পরাজয় এই সরকারের জন্য অগ্রহণযোগ্য। দ্বিতীয় কারণ সংকটের বিষয়টি। বাস্তবতা হলো গাজা যুদ্ধের মূল ইস্যু হলো ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হারানো বিশ্বাসযোগ্যতা। এই শাসক গোষ্ঠীর উচ্চ সামরিক এবং গোয়েন্দা বিশ্বাসযোগ্যতা এবং সামগ্রিক প্রতিরোধের বিশ্বাসযোগ্যতা ছিল, কিন্তু আল আকসা তুফান অভিযান এসব কিছুকে ধ্বংস করে দিয়েছে। এদিকে ইসরায়েলের সরকার গত 100 দিনে হামাসের হাত থেকে তার বন্দীদের মুক্ত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে, যা তেল আবিবের বুদ্ধিমত্তার বিশ্বাসযোগ্যতাকে আরো প্রশ্নবিদ্ধ করেছে। তৃতীয় কারণ হলো বিভিন্ন পক্ষের মধ্যে সহিংসতা। আল আকসা তুফান অভিযানে 1,500 বেশি ইহুদিবাদী নিহত হয়। এই সমস্যাটি ইহুদিবাদী শাসক গোষ্ঠীর জন্য গ্রহণযোগ্য নয়। চতুর্থ কারণ হচ্ছে বিভিন্ন পক্ষের সংঘাতে জড়িত রয়েছে। যদিও যুদ্ধের প্রধান দুই পক্ষ ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং হামাস আন্দোলনকে ধরা হয়, তবে তাদের সবাইকে যুদ্ধের মূল পক্ষ হিসেবে বিবেচনা করা হয় না। আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশ আনুষ্ঠানিকভাবে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পক্ষ নিয়েছে। ইয়েমেন ও লেবাননের হিজবুল্লাহ এই যুদ্ধে গাজা ও হামাসকে সমর্থন করছে। যখন একটি সংকটে পক্ষগুলোর সংখ্যা বেশি হয় তখন সংকট অবসানের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা কম। পঞ্চম কারণ, বিভিন্ন পক্ষের মধ্যে শক্তির ভারসাম্যহীনতা। ইহুদিবাদী শাসক হামাসের সামরিক শক্তি কেবল অসমত নয়, কাছাকাছিও নয়। যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য দলগুলোর সামরিক শক্তির অসঙ্গতি একটি গুরুত্বপূর্ণ কারণ। অবশেষে ষষ্ঠ এবং শেষ কারণ হল যুদ্ধে বৃহৎ শক্তিগুলোর হস্তক্ষেপের মাত্রা। আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি এবং ফ্রান্স গাজার বিরুদ্ধে যুদ্ধের পক্ষ হয়ে উঠেছে এবং গাজার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধযোগ্যকে আত্মরক্ষার একটি উদাহরণ হিসেবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে। পশ্চিমাদের এই আচরণের মডেলটি গাজা যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং মৌলিক কারণ হিসেবে বিবেচিত হতে পারে। অবশেষে এটা বলা যায় যে গাজার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধ ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ না এই শক্তিগুলো যুদ্ধ শেষ করার জন্য আন্তরিক ইচ্ছা দেখায়।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের পাহাড়ি জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে, খুলে গেছে সম্ভাবনার দুয়ার। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশ সরকারের চোখ ধাঁধানো উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া পার্বত্য চট্টগ্রামের সড়কসহ নানামুখী অবকাঠামো উন্নয়নে দুর্গম পাহাড়ি জনপদকে এখন আর দুর্গম মনে হয় না। বিশেষ করে উঁচু নিচু পাহাড়ের গা ঘেঁষে নির্মিত শত শত কিলোমিটারের আঁকাবাঁকা পিচ ঢালা মসৃণ পাহাড়ি সড়কগুলো সব অসম্ভবকে এখন সম্ভব করে দিয়েছে, সম্ভাবনা তৈরি করেছে পর্যটন শিল্প বিকাশে। কারণ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পরে তৈরি করেছে পর্যটন শিল্পের বিকাশ। পাহাড়ের সকল ক্ষেত্রে উন্নয়নের গতি বেড়েছে এখন অনেক গুণ। পার্বত্য এলাকায় সরকারের নানামুখী উন্নয়নে এখন দুর্গম জনপদকে বলা যায় না এখন আর দুর্গম, কারণ বাস্তবমুখী উন্নয়ন প্রকল্পে পাহাড়ি সড়কগুলোতে ব্রিজ কালভার্ট তৈরির ফলে এখন এক পাহাড় থেকে আরেক পাহাড়ের সঙ্গে যুক্ত হয়েছে যোগাযোগ, যেখানে গন্তব্যে পাড়ি দিতে একসময় দুই থেকে তিন দিন সময় লেগে যেত, এখন মাত্র কয়েক ঘন্টায় যাওয়া আসা করা যায় এই পার্বত্য জনপদে, যা পাহাড়ি জনপদের মানুষগুলোর কাছে স্বপ্নের মতো। এই সড়কগুলোতে নিয়মিত চলাচল করে সব ধরনের যানবাহন, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারও করা হয়েছে।
সরকারের উন্নয়নের কারণে আজ রাঙামাটি পার্বত্য জেলা আগে অনেক দুর্গম ছিল, সেখানে যাওয়া হতো দুই তিন লাখ, এখন বর্তমানে একদিনই পৌঁছে যায়।
সরকারি রাস্তাঘাট বলেন, ব্রিজ কালভার্ট বলেন, বিভিন্ন দিকে অনেক দূর এগিয়ে গেছে এই পার্বত্য অঞ্চলে।
পর্যটন খাত যদি আরো একটু যদি ভালো হয়, সরকারে যদি নজর দেন, তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়।
এবার শুধু পর্যটন খাতে উন্নয়ন করা গেলে পাল্টে যাবে রাঙামাটির চিত্র, বাড়বে পর্যটকদের সংখ্যা, পরিবর্তন আসবে এই জনপদের মানুষের ভাগ্যেরও, এমনটাই মনে করেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শামসুজ্জামান মহসিন রোমান।
এখানে টুরিস্ট প্লেস, আরো উন্নত মানের টুরিস্টদের সুযোগ সুবিধা সম্পন্ন একটি জেলা হিসেবে গড়ে উঠবে, সেটি বাস্তবায়িত হবে।
আর প্রবীণ সাংবাদিক দৈনিক গৃহদর্পণ পত্রিকার সম্পাদক এ কে এম মকসুদ আহমেদ বলেন, পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থা ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কলকারখানা, ক্ষুদ্র ও কুটির শিল্পেরও বিভিন্ন উন্নয়ন হয়েছে সাম্প্রতিক সময়ে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পিছিয়ে পড়া পর্যটন খাতকে এগিয়ে নিয়ে গেলে পরিবর্তন আসবে এই অঞ্চলের মানুষের ভাগ্যে, এগিয়ে যাবে পুরো পার্বত্য অঞ্চল। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণে শুনতে পাবেন পশ্চিম এশিয়ায় মার্কিন আধিপত্যবাদ পতনের কারণ শীর্ষক আলোচনার ষষ্ঠ পর্ব।
দর্পণ। শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক অনুষ্ঠান
দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
দর্পণের আজকের আসরেও আমরা পশ্চিম এশিয়ায় মার্কিন আধিপত্যবাদ পতনের কারণ ও ফলাফল নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিম এশিয়া অঞ্চল থেকে মার্কিনীদের সেনা প্রত্যাহার এবং চীনকে মোকাবেলার জন্য পূর্ব এশিয়ার দিকে ওয়াশিংটনের মনোনিবেশ করা থেকে বোঝা যায় পশ্চিম এশিয়ায় তারা নিজেদের প্রভাব ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। কেননা শীতল যুদ্ধের পর একই সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের সামরিক ও রাজনৈতিক শক্তি টিকিয়ে রাখার ক্ষমতা হারিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো বিশ্বের কোথাও আগাম হামলা চালানোর মতো অবস্থায় নেই, বরং তারা দূরে থেকে আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় নিজেদের লক্ষ্য হাসিলের চেষ্টা করে। তবে চীন কোনোভাবেই পূর্ব এশিয়ায় মার্কিন মোড়লিপনা মেনে নিতে প্রস্তুত নয় এবং আমেরিকার প্রভাব ঠেকাতে তারা বদ্ধপরিকর। চীন সম্ভাব্য যে কোনো যুদ্ধে বিজয় লাভের জন্য গত কয়েক বছরে একাধিকবার বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে, কখনো আবার অন্য দেশের সাথেও যৌথ সামরিক মহড়া চালিয়েছে। চীনা সামরিক বাহিনীর কেন্দ্রীয় পরিষদ 2020 সালে প্রেসিডেন্ট শি জিনপিং এর দিক নির্দেশনার প্রতি সমর্থন জানিয়ে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতির কথা ঘোষণা করে। এই শত্রু বলতে যুক্তরাষ্ট্রকেই বোঝানো হয়েছিল।
আমেরিকাকে মোকাবেলার জন্য চীনা সেনাবাহিনীর শক্ত পদক্ষেপ ও প্রশিক্ষণ কর্মসূচি, বিশেষ করে একের পর এক সামরিক মহড়া, নিশ্চিতভাবে আমেরিকার জন্য বিপদ সংকেত। ওই ঘোষণার পর 2022 সাল পর্যন্ত চীনের সামরিক প্রশিক্ষণ ও মহড়া চলতে থাকে। এরপর গত বছর চীন ও রাশিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়া চীন ও রাশিয়া তাদের বোমারু বিমানের যৌথ টহল পরিচালনা করে, যা কিনা তাদের মধ্যকার গভীর সহযোগিতার বিষয়ে পাশ্চাত্যের জন্য ছিল সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রে পরমাণু অস্ত্রের অবস্থা পর্যালোচনা বিষয়ে নির্দেশনা অনুমোদন লাভের পর নতুন পরমাণু অস্ত্র তৈরির জন্য আমেরিকার প্রচেষ্টা সম্পর্কে চীন ভালোভাবে অবহিত আছে। এ কারণে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি চীন 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক আলোচনায় যোগদানের জন্য একাধিক মার্কিন আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। এরপর 2021 সালের এপ্রিলে বিশ্বে চীনের প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে ঘোষণা করে ওয়াশিংটন।
২০২২ সাল থেকে তাইওয়ান ইস্যুতে আমেরিকার হস্তক্ষেপ বাড়ার কারণে আমেরিকা ও চীনের মধ্যকার দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। এছাড়া প্রাচ্য অভিমুখে ন্যাটোর সম্প্রসারণ, ইউক্রেন যুদ্ধে আমেরিকার হস্তক্ষেপ ও উস্কানি প্রভৃতি কারণে মার্কিন নীতি ও কর্মকাণ্ডের ব্যাপারে চীনের সন্দেহ ও উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। প্রকৃতপক্ষে বেইজিং বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক, সামরিক, সাইবার, প্রকৃতি প্রভৃতি দিক থেকে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং আমেরিকার একক আধিপত্যের কবল থেকে মুক্ত হয়ে বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করছে। যেমনটি আগেই উল্লেখ করেছি, 2020 সালে পারমাণবিক অস্ত্র হ্যাস চুক্তির বিষয়ে আমেরিকা ও রাশিয়ার আলোচনায় অংশ নিতে চীন অস্বীকৃতি জানানোয় আমেরিকা ক্ষুব্ধ হয়েছিল। ওয়াশিংটন চেয়েছিল ওই চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করে এটিকে ত্রিপক্ষীয় চুক্তিতে পরিণত করতে, কিন্তু চীনের বক্তব্য হচ্ছে আমেরিকা ও রাশিয়ার তুলনায় চীনের পরমাণু অস্ত্রের সংখ্যা অনেক কম, তাই তারা পারমাণবিক অস্ত্র হ্যাস সংক্রান্ত চুক্তিতে যুক্ত হতে চায় না।
এদিকে আমেরিকার মোকাবেলায় চীন সামরিক অনুশীলন ও মহড়া বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে 2020 সালের জুনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় কৌশলগত মহাকাশ প্রতিরক্ষা বিষয়ক নথি প্রকাশের পর নতুন করে তীব্র মতপার্থক্য ও যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ওই নথিতে মহাকাশ হামলা এবং মহাকাশকে যুদ্ধ ও অস্ত্রের ক্ষেত্রে পরিণত করার আশঙ্কার কথা উল্লেখ করে মার্কিন মহাকাশে নিরাপত্তার জন্য চীন ও রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সামরিক বিশেষজ্ঞ টড হ্যারিসন এ ব্যাপারে বলেছেন, চীন যদি এই দিকে তার প্রচেষ্টা অব্যাহত রাখে, তবে দেশটি দ্রুত মহাকাশ প্রযুক্তিতে অন্যান্য দেশের সক্ষমতাকে ছাপিয়ে যাবে।
একদিকে চীনের শক্তিশালী হয়ে ওঠা, পশ্চিমা আগ্রাসন মোকাবেলায় রাশিয়ার সাথে চীনের সহযোগিতাকে শক্তিশালী করা, এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তির নেতৃত্বে থাকা ইরানের সাথে চীনের ঘনিষ্ঠতার কারণে পশ্চিম এশিয়া অঞ্চলের কিছু দেশ, বিশেষ করে ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পটভূমি তৈরি হয়েছে। পেন্টাগনের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এডওয়ার্ড এরিকসন পশ্চিম এশিয়ায় আমেরিকান সামরিক শক্তির পতন এবং পূর্ব এশিয়ার দিকে ওয়াশিংটনের নজর দেওয়ার ব্যাপারে চীনের প্রতিক্রিয়া সম্পর্কে বলেছেন, আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের কাছে স্বল্প সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট এবং থার্ড ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে উত্তর কোরিয়া ও চীনের মতো শক্তিকে মোকাবেলা করতে হবে। মার্কিন সাময়িকী ফরেন পলিসি লিখেছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনা থেকে বোঝা যায় আমেরিকার পররাষ্ট্র নীতির কেন্দ্র হবে চীন, এবং দক্ষিণ এশিয়ার ব্যাপারেও মার্কিন কৌশলগত নীতিতে পরিবর্তন আসছে।
প্রকৃতপক্ষে এশিয়ার তিন বৃহৎ শক্তি অর্থাৎ চীন, রাশিয়া ও ইরানের মধ্যকার সহযোগিতা এবং সাংহাই সহযোগিতা সংস্থার আওতায় দ্বিপক্ষীয়, ত্রিপক্ষীয় কিংবা বহুপক্ষীয় সম্পর্ক সমগ্র এশিয়ায় মার্কিন পতনকে ত্বরান্বিত করবে। চীন ও আমেরিকার প্রতিদ্বন্দ্বিতা এখন আর অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। অর্থনীতির গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রেও প্রভাব বিস্তারের তীব্র প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে এই দুই দেশ। আফ্রিকা, পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়া সহ সর্বত্র এই প্রতিযোগিতা লক্ষণীয়।
তো শ্রোতা বন্ধুরা, আগামী অসরে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব, আশা করি তখন আপনাদের সঙ্গে পাবো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
دار الدمار مشت عينه وهل فلسطين تناديه يا عرب كاف استنكار واسرائيل تقتل بينا جرما بأرض فلسطين الشيمة والغيرة عنكم وين لو بس عشنتم مسلمين واحد وكاف سكتين بالقدس تلقاني يا سيد عراقي وحالي الوعد بالقدس تلقاني يا سيد مشهودا للمعاد
সাপ্তাহিক দর্পণ অনুষ্ঠানটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 16 জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনীতির মূল চালিকা শক্তি, প্রধানমন্ত্রী ইত্তেফাক। প্রথম আলো, ভোটের পর 14 দলীয় জোটের ভেতরে এখন অবিশ্বাস দোষারোপ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে হামলাকারী হ্যাকাররা এখনও সক্রিয় মানব জমিন। যুগান্তর লিখেছে, ইসির সঙ্গে বৈঠক, ভোটের হার নিয়ে জানতে চায় ইইউ এর বিশেষজ্ঞ দল। আমদানি বন্ধ হওয়ায় ভরা মৌসুমে আলুর দাম বেশি, এদিকে চালের দাম আবারও বেড়েছে। ডেইলি স্টার বাংলা কলকাতা শিরোনাম, সাধারণতন্ত্র দিবসে হামলার ষড়ভুজ ছক জঙ্গিদের, পাক সীমান্তে বিশেষ অপারেশন চালাচ্ছে বিএসএফ। সংবাদ প্রতিদিন, চড়ছে জিগির, চড়ছে বাজার, চাল ডাল সবজির দাম চড়া গণশক্তি। এবার খাদ্য ওষুধ আমদানি নিয়ে নতুন সিদ্ধান্ত, মুইজ্জুর ভারত বৈরিতা কি বিপদে ফেলবে মালদ্বীপকে, আনন্দবাজার পত্রিকা। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে ধাক্কা নুসরাতের, আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কিছু মানুষ চক্রান্ত করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে শিরোনাম করেছে দৈনিক মানব জমিন, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, বক্তব্যটি আমার বিশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে না শুধুমাত্র, সারা বিশ্বের যে কোনো দেশে দ্রব্যমূল্য দেশের জনগণের জীবনকে ছুঁয়ে যায়, জনজীবন ছুঁয়ে যায়। সে অর্থে যখন কোনো দেশের দ্রব্যমূল্য বেড়ে যায়, তখন জনগণের উপরে তা মারাত্মক চাপ সৃষ্টি করে এবং দেশের ভেতরে নানাভাবে অস্থিতিশীলতা তৈরি করে। সেই কারণে আমি মনে করি যে দ্রব্যমূল্যের সাথে দেশের স্থিতিশীলতারও প্রশ্ন রয়েছে। তো যখন দেশে কোনো চক্রান্তকারী গোষ্ঠী বা একদল লোক এই ধরনের দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, চক্রান্ত করে, এবং তা যখন দেশের সর্বোচ্চ পর্যায় থেকে চিহ্নিত করা হয় বা বোঝা যায়, এই ব্যাপারে পরিষ্কার করে বক্তব্য আসে তার পক্ষ থেকে, তখন সেটি একরকমের আশার বাণীও বটে। কারণ তার মধ্য দিয়ে পরিষ্কার হয় যে কারা এর সাথে জড়িত এবং তাদের আইনের আওতায় আনা যায়। তো প্রধানমন্ত্রী যখন বলছেন যে কিছু লোক এই দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে চক্রান্তে জড়িত রয়েছে, তখন আমি মনে করি যে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, ভূমিকা নেবেন এবং নেওয়া উচিত। তবে একথা ঠিক যে দীর্ঘদিন থেকে বাংলাদেশের দ্রব্যমূল্য কিন্তু ভীষণভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এর সাথে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী জড়িত, সে কথা পত্রপত্রিকা থেকে শুরু করে এখন মোটামুটি সাধারণ মানুষের মুখে মুখে। তো এই অবস্থায় আমি মনে করি যে প্রধানমন্ত্রী যখন বিষয়টি চিহ্নিত করেছেন, তখন জরুরি ভিত্তিতে তাদেরকে আটক করা উচিত, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ অবশ্যই নিতে হবে।
জনাব সিরাজুল ইসলাম, আমেরিকা এবং সিরিয়ায় সন্ত্রাসী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, কিভাবে দেখছেন এই ঘটনাকে?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরান সিরিয়ায় সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে, যেখানে মার্কিন কনসুলেট রয়েছে, তার পাশেই ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে ইরান দাবি করেছে। এর আগেও আমরা সিরিয়ায় সন্ত্রাসী ঘাঁটিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা দেখেছি, আবার ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিলে মোসাদের ঘাঁটিতে ইরান এর আগেও হামলা চালিয়েছে এবং সেখানে হতাহতের ঘটনা ঘটেছে এবং ইসরায়েল তা প্রকারান্তরে স্বীকার করেছে। একথা আমাদের বলতে মোটেই দ্বিধা নেই যে ইরাকের কুর্দিস্তান এবং সিরিয়ায় কিছু ঘাঁটিতে সন্ত্রাসীদের তৎপরতা যেমন রয়েছে, তেমনি মোসাদের চক্রান্ত রয়েছে, মোসাদের ঘাঁটি রয়েছে এবং কুর্দিস্তান অঞ্চলকে নিয়ে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের একটি বিরাট বড় পার্ট হচ্ছে ইহুদিবাদ ইসরায়েল। তো এই দুই দেশ থেকে মূল যে তৎপরতা চলে, সেই তৎপরতা হচ্ছে ইরান বিরোধী তৎপরতা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরে যে সমস্ত গুপ্তচরবৃত্তি এবং গুপ্ত হত্যার ঘটনাগুলো ঘটে। ইরানের অভিযোগ হচ্ছে যে ইরাকের এই এরবিল অঞ্চল থেকে, কুর্দিস্তান অঞ্চল থেকে সেগুলো ঘটানো হয় এবং ইরান ইরাকের সাথে কিন্তু একটা চুক্তিও করেছে এবং সন্ত্রাসীদেরকে বহিষ্কার করার জোরালো আহ্বান জানিয়েছে, এ নিয়ে চুক্তি হয়েছে। এ অবস্থায় ইরানের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমি মনে করি ইরানের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে এই ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই প্রয়োজন ছিল এবং সেগুলো সব বিবেচনায় নিয়েই ইরান এই ব্যবস্থা নিয়েছে। আমি মনে করি ইরানের এই ভূমিকা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। 26 জানুয়ারি ছয় রকমভাবে নাশকতা চালানোর ছক করছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রে এই রিপোর্ট পেয়েই পাক সীমান্তে বিশেষ সতর্কতা জারি করল বিএসএফ। সাধারণতন্ত্র দিবস ও রাম মন্দির উদ্বোধন আগামী কয়েকদিনে দুটি অনুষ্ঠানে জঙ্গি হামলার ছক করতে পারে সন্ত্রাসবাদীরা, সেই জন্য সতর্ক থাকতেই বিশেষ অপারেশন শুরু করেছে বিএসএফ। 4 রাজ্যের পাক সীমান্তে শুরু হয়েছে অপারেশন সার্দ হাওয়া। সূত্রের খবর, 26 জানুয়ারি অনুষ্ঠানে হামলা ছক করছে পাক জঙ্গিরা। পাকিস্তান রেঞ্জার্স ও আইএসআই এর মদতে ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে, তাদের হাতে তুলে দেয়া হচ্ছে অত্যাধুনিক চীনা অস্ত্র, এমনকি খালিস্তানিদের সঙ্গেও যোগাযোগ করে যৌথভাবে চলছে নাশকতার ছক। সাধারণতন্ত্র দিবসই শেষ দিন, এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি পাননের সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মাননকে খুনের হুমকি খলিস্তানি জঙ্গি গুরুপতবন্ত সিং পাননের। মঙ্গলবার পান্নুন হুমকি দেয় আগামী 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে হত্যা করা হবে আম আদমি পার্টির শীর্ষ নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। পাশাপাশি রাজ্যের পুলিশ প্রধানকেও খুনের হুমকি দিয়েছে পান্নুন। এবার খাদ্য ওষুধ আমদানি নিয়ে নতুন সিদ্ধান্ত। মুইজ্জুর ভারত বৈরিতাকে বিপদে ফেলবে মালদ্বীপকে, আনন্দবাজার পত্রিকার এশীয় নামের খবরে লেখা হয়েছে। ভারতের সঙ্গে বিতর্কে জড়িয়েছে মালদ্বীপ। এরই মধ্যে দ্বীপ রাষ্ট্রকে বয়কটের ডাক দিয়েছেন বহু ভারতীয়। তবে সেই বয়কটকে একেবারেই পাত্তা দিতে রাজি নন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। দমতেও রাজি নন তিনি, বরং সম্প্রতি নিজেদের দেশ থেকে ভারতীয় সেনা সরানোর বার্তা দিয়ে ভারতের সঙ্গে তারা সরাসরি টক্কর নিয়েছে বলে মত কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। পাশাপাশি ভারতের ছায়া থেকে বেরিয়ে আসতে নতুন নতুন সিদ্ধান্ত নিতে শুরু করেছে মালদ্বীপের মৈত্রী সরকার। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানি গল্প ও প্রবাদের গল্প শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠান।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা সুন্দরী কোয়েল আর বাজ পাখির গল্প শুনেছিলাম। গল্পটি কিন্তু শেষ হয়নি। আমরা দেখেছি বাজ পাখি কোয়েলকে নিয়ে উড়াল দিয়ে পাহাড়ের উপর তার বাসায় নিয়ে গেছে। তার পরের ঘটনা কি ছিল তা জানতে নিশ্চয়ই কৌতূহল হচ্ছে, সে গল্পই আজকের আসরে আমরা শুনব।
জি, বাজ পাখি কোয়েলের মন জয় করে তার বড় পাখায় বসে উড়াল দিয়ে নিয়ে গেছে নিজের বাসায়। তারপর কয়েকদিন কেটে গেল। বাজ পাখি আদরে যত্নে কোয়েলকে বেশ আনন্দই দিল। পাহাড়ে পাহাড়ের আশেপাশে জঙ্গলের কোথায় কি আছে ঘুরে ঘুরে দেখালো। মোটামুটি ভালোই কাটছিল তাদের। এরকম বিনোদন ভ্রমণ ভালোই লাগলো কোয়েলের। বিশেষ করে অন্যান্য পাখিরাও তাদের দিকে শ্রদ্ধা সম্মানের দৃষ্টিতে তাকালো। এ কারণে খুশি মনে কোয়েল মন খুলে গান গাইতে শুরু করে দিল এবং হেলে দুলে আনন্দে দিন কাটাতে লাগলো। তার পরের কাহিনী শুনব মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন যথারীতি এ প্রত্যাশা।
কোয়েল পাখি ধীরে ধীরে তার নয়া জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিল। কখনো সখনো আবার অন্যান্য কোয়েল পাখিকেও মজা করে বলতো, আহারে বেচারা কোয়েলগুলো কি এক ঘয়ে ক্লান্তিকর জীবনযাপনই না করছে, সেই মাটির উপর কিংবা গর্তের ভেতর বসবাস করছে, জীবনের কোনো কিছুই তারা উপলব্ধি করতে পারল না। এখন পর্যন্ত গাছের চূড়ায় ওঠেনি,
কিছুদিন এভাবে কাটল। একদিন বাইরে বেড়ানোর পর যখন ঘরে ফিরছিল, বাজ পাখি ভীষণ গম্ভীর হয়ে পড়ল, কোনোরকম হাসাহাসি করল না আগের মতো। বাসায় ফেরার পর প্রিয় কোয়েলকে এত জোরে এবং অযত্নে ঘাট থেকে নামালো যে পায়ে ব্যথা পেল খসরু। কোয়েল একটু বিরক্তই হল, আবার ভাবল বাজ পাখি হয়তো কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে রেগে আছে।
সে কারণে কোয়েল হেসে হেসে মজার কিছু কথা বলে চেষ্টা করল বাজ পাখিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে। বাজ পাখি যেন কথা বলে, কিন্তু না, বাজ পাখি আগের মতোই গোমরা হয়ে থাকলো, কথা বলল না। কোয়েলের মনের ভেতর ধীরে ধীরে ভয় ঢুকতে লাগলো, চিন্তায় পড়ে গেল সে। অনুতাপ হতে লাগলো, কি করে এই ধরনের পাখির সঙ্গে জীবন কাটাবে। ভাবল এমন এক ভুল করলাম, যাকে নির্বাচন করলাম সে আমার স্বজাতি নয়, আমার চেয়ে বেশি শক্তিশালী। আহা, আমি তো ভালোভাবে স্বজাতির সঙ্গে জীবন কাটিয়ে দিতে পারতাম, এখন পরিস্থিতি যদি এর চেয়েও আরো খারাপ হয় কি করব আমি? শ্রোতা বন্ধুরা, কোয়েলের ভাবনা নিয়ে আমাদেরও ভাববার আছে। ভাবাভাবির অবকাশ দিচ্ছি, ফিরছি মিউজিক বিরতি পর।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। তো কোয়েলের ভাবনা নিয়ে কথা হচ্ছিল বিরতির আগে। অবশেষে ঘটনা যেমন ভাবা হয়েছিল সেরকমই ঘটে গেল। বাজ পাখি সেদিন কোনো কিছুই স্বীকার করতে পারেনি, ক্ষুধার্থ ছিল ভীষণ, অন্ধকারও ঘনিয়ে এসেছিল, তৃণভূমিতে কিছুই পাওয়া যাচ্ছিল না। সে চেষ্টা করছিল কোনো না কোনো একটা অজুহাত খুঁজতে, যে অজুহাতে বাজ পাখি কোয়েলকে খেয়ে ক্ষুধা মেটাতে পারে। কোয়েল সেজন্য ভীষণ সতর্কতার সঙ্গে আচরণ করত, যাতে বাজ পাখি কোনো অজুহাত না পায়। কোয়েল বেশ সদয় এবং শিষ্টাচারপূর্ণ আচরণ করতে লাগল। হঠাৎ করেই বাজ পাখি কোয়েলকে জিজ্ঞেস করল, তোমার মন খারাপ কেন? কোয়েল জবাবে বলল, যতদিন আমি তোমার সঙ্গে আছি কোনো কিছুতেই আমার মন খারাপ হয় না।
বাজ পাখি বলল, তুমি বসছো না কেন? কোয়েল বলল, তুমি যাই করতে বলো তা অবশ্যই করব, যদি চাও বসি বসব। বলেই কোয়েল বাজ পাখির মুখোমুখি বসে পড়ল। বাজ পাখি এবার ভিন্ন রকম অজুহাত তুলল, বলল, তুমি এরকম অহংকারী আচরণ করছো কেন? কেন কথা বলছো না? কোয়েল বলল, তুমি যে কথা বলছো না ভেবেছিলাম হয়তো ক্লান্ত হয়ে পড়েছো এবং বিশ্রাম নিতে চাচ্ছ। তুমি যাই আদেশ করবে আমি তাই পালন করতে প্রস্তুত আছি। বাজ পাখি বুঝতে পারল তার সকল বাহানার সম্মানজনক উত্তর দেওয়া হচ্ছে, কিন্তু ক্ষুধা আর ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিল, নিরুপায় করে দিচ্ছিল তাকে। এই উত্তেজনাকর পরিস্থিতি কোন দিকে গড়াল সেই গল্প শুনব খানিক মিউজিক বিরতি পর। সঙ্গে আছেন যথারীতি এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। জি, বলছিলাম বাজ পাখি বুঝতে পারল তার সকল বাহানার সম্মানজনক উত্তর দেওয়া হচ্ছে, কিন্তু ক্ষুধা তার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিল, ভীষণ সহিংসতার সঙ্গে বলল, আচ্ছা এটা কি কোনো ইনসাফ হলো যে আমি এরকম গরমের সময় সূর্যের প্রচণ্ড উত্তাপের মধ্যে থাকব আর তুমি থাকবে ছায়ায়? কোয়েল বলল, প্রিয় আমার, তোমার উদ্দেশ্যটা কি? কেন এভাবে কথা বলছো? এখন তো রাত, সূর্যের কোনো অস্তিত্বই নেই, এটা কিরকমের বাহানা হলো? বাজ পাখি বিরক্ত হয়ে গেল, রেগে গেল ভীষণ, কোয়েলকে নখরের পাঞ্জায় আটকে ধরল, তারপর বলল, বেয়াদব পাখি কোথাকার?
আমার কথার ভুল ধরার মতো বেয়াদবি কি করে করলে তুমি? আমাকে মিথ্যাবাদী বলার মতো এত সাহস পেলে কোথায়? আমার চরম ক্ষুধায় তুমি কেন খুশি? কেন তোমার কাছে ভালো লাগবে? বাজ পাখি যখন এসব কথা বলছিল, নিরাশ্রয় অনিরাপদ কোয়েলকে তখন সে টুকরো টুকরো করে ফেলল। কোয়েলের মাংস খেতে খেতে বাজ পাখি বলল, কোয়েল দেখতে যত সুন্দরী লাগুক না কেন, মাংস খাওয়া ছাড়া তাকে আর কোনো কাজে লাগে? আমি শুধু চেয়েছি কটা দিন ওর সঙ্গে রং তামাশা করে একটু মজা নেব। কিন্তু এই নিরীহ কোয়েল একটা আহাম্মক, সহজ সরল গো বেচারা। সে ভেবেছিল শ্রদ্ধা সম্মান আর প্রেমের ভান করে আমাকে সারা জীবন বিনোদিত করবে। তো শ্রোতা বন্ধুরা, গল্প প্রবাদের গল্পের আজকের আসরে এই ছিল আমাদের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। হুথিদের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের স্বার্থে আঘাত হানার প্রতিশোধ নিতে সিরিয়ায় আইএস এবং ইরাকে মোসাদের ঘাড়িতে আইআরজিসির হামলা। বাংলাদেশের নয়া স্বাস্থ্যমন্ত্রী লাইসেন্সবিহীন ক্লিনিক হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন, নির্দেশ অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে সবচেয়ে বড় চোর বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আরও কিছু খবর। রাশিয়া বলেছে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের 81টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ইউক্রেনের দেওয়া শান্তি ফর্মুলা নিয়ে যে আলোচনা করেছেন, রাশিয়ার অংশগ্রহণ ছাড়া তা একেবারেই অর্থহীন, এর কোনো মূল্য নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল একথা বলেছেন। 2022 সালের অক্টোবর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির 10 দফা শান্তি প্রস্তাবে ইউক্রেনের দাবিকৃত ভূমি থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। সেই সঙ্গে ইউক্রেনের যুদ্ধের জন্য মস্কোর কর্মকর্তাদের বিচারের দাবি জানানো হয়েছে। জেলেনস্কির এই প্রস্তাবকে রাশিয়া বাস্তবতা বিবর্জিত বলে প্রত্যাখ্যান করেছে। ইরাকের ইরবিলে ইসরায়েলি গুপ্তচর সংস্থার ঘাড়িতে ড্রোন হামলায় 3 ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফিজ।